الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا الرحمن إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আজও আমি গত খুতবার বিষয়বস্তুর উপর আলোচনা অব্যাহত রাখব। সামাজিক ঝগড়া এবং অশান্তি দূর করা আর শান্তি এবং নিরাপত্তার প্রতিষ্ঠা, ভালোবাসা এবং মীমাংসার প্রতিষ্ঠা, আর্থিক লেনদেনের যে চুক্তি, বাণিজ্যিক লেনদেন বা ঋণ আদান প্রদান কেমন হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, ইসলামী শিক্ষা কি এ ব্যাপারে, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গত খুতবায় এ প্রসঙ্গে সুদের সুদ নিয়ে আলোচনা হচ্ছিল। সুদ এমন একটি বিষয় যা সমাজে অশান্তি এবং বিশৃঙ্খলার জন্য দায়ী। আল্লাহ তাআলা কঠোরভাবে সুদের লেনদেনকে নিষেধ করেছেন। এ প্রসঙ্গে কোরআনী নির্দেশ কি, কোরআনী শিক্ষা কি, তাও আমরা দেখব। আমি গত খুতবায় উল্লেখ করেছিলাম যে আল্লাহ তাআলা সুদ যারা নেয়, সুদের ব্যবসা যারা করে, তাদের সম্পর্কে বলেছেন তারা আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত। এটি সামান্য কোন বিষয় নয়। আল্লাহ তাআলা সৃষ্টির সকল প্রকারের কষ্ট এবং অনিষ্ট থেকে বেঁচে শান্তিতে ভিতরে জীবন যাপন করা, শান্তির প্রসার, এটি আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। অথচ সুদের এমন ভয়াবহ ফলাফল সামনে আসে যে অনেক সময় চোখের সামনে সুদখোরদের হাতে একটি সম্পদশালী এক ধনবান ব্যক্তি দেউলিয়া হয়ে যায়, দাঁড়ে দাঁড়িয়ে হোঁচট খায়। সুখী সমৃদ্ধ পরিবার নৈরাশ্য এবং নৈরাশ্যের শিকার হয়। তাদের বাচ্চারা একান্ত শোচনীয় অবস্থার ভিতর দিনাতিপাত করে। এই সবকিছু এই জন্য হয় মুসলমানদের ঘরে যদি এটি হয়, আর এমন দৃষ্টান্ত অনেক আছে, এটি যদি হয় এই জন্য হয় যে আল্লাহর স্পষ্ট নির্দেশ রয়েছে যেটি করবে না, তার মানুষ তা সত্ত্বেও তার বিরোধিতা করে, অবাধ্যতা করে। আর অনেক সময় এই অঙ্ক সুদে নেওয়া হয় অতি তুচ্ছ অপ্রয়োজনীয় খরচের জন্য, যেখানে আল্লাহ তাআলা সুদখোরদেরকে সাবধান করেছেন যে দরিদ্র মানুষের দারিদ্র্যকে ব্যবহার করবে না। সেখানে যারা ঋণ গ্রহণ করে তাদেরকেও সাবধান করেছেন যে বিনা কারণে ঋণে নিমজ্জিত হয়ে নিজের এবং পরিবারের সদস্যদের শান্তিকে বরবাদ করবে না, শান্তি ও নিরাপত্তাকে বরবাদ করবে না। আমি জানি অনেকেই লন্ডনে আসে যারা সুদখোর, তাদের কাছ থেকে সুদে ঋণ নেয়, বলে যে আমরা তো অনেক উদ্দেশ্যে আর পবিত্র নিয়ত নিয়ে জলসায় আসার জন্য এই ঋণ নিয়েছি আর এখানে এসেছে। এটি একান্ত অন্যায় একটি বিষয়, এটি নিজেকে প্রতারিত করার নামান্তর। যদি হজ সম্পর্কে আল্লাহর নির্দেশ এটি হয়ে থাকে যে সামর্থ্য না থাকলে হজে যাবে না, এটি একান্ত অন্যায় বিষয় যে বাহানা করে বা অন্য উদ্দেশ্যে মানুষ এখানে জলসার বাহানায় চলে আসে, তো এইভাবে নিজেকে প্রতারণায় নিমজ্জিত করা উচিত নয়, ধোকার মুখে ঠেলে দেওয়া উচিত না। জলসা হবে, অনেকে আসবে, যাদের সামর্থ্য আছে তাদের আসা উচিত। অনর্থক ঋণের বোঝা কাঁধে নিয়ে আসা কোনো উদ্দেশ্য নেই, বা সেই রীতির উপর আমল করুন যা মুসিমত বলেছেন, সারা বছর পয়সা একত্রিত করুন যেন বোঝা না চাপে, যাদের সাধ্য আছে তারা করতে পারে। কেননা এতে শুধু মানুষ নিজেকে প্রতারিত করছে না, বরং অবাধ্যতা করে শান্তি এবং সালামতি আর নিরাপত্তা থেকে নিজেকে সে বঞ্চিত করে, আর পরিস্থিতির কারণে যথাসময় পরিশোধ করতে না পারলে নিজেও সমস্যায় নিমজ্জিত হয়, স্ত্রী বাচ্চাদেরকেও সমস্যার মুখে ঠেলে দেয়, ঘরের শান্তি কে পদদলিত করে। আরো অনেক উপলক্ষ আছে, মানুষ অপ্রয়োজনীয় বিষয়ের জন্য ঋণ করে, বিয়ে নিকা বা বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য ঋণ করা হয়। পাকিস্তান এবং ভারতে ঋণের অভিশাপ তো অতি ভয়াবহ, ও পৃথিবীর অন্যান্য দরিদ্র দেশে ওই বদ অভ্যাস রয়েছে। কিছুদিন পূর্বে পাকিস্তানের একটা খবর এসেছে যে পাঞ্জাব সরকার অ্যাসেম্বলিতে একটা সংসদে একটা বিল পাশ করেছে, জানি না পাশ হয়েছে কিনা। বিল হল যে যারা সুদি ব্যবসা করে তাদেরকে মারাত্মক শাস্তি দেওয়া হবে, এটি ভালো কথা। কিন্তু মুসলমান দেশ হিসেবে পাকিস্তানের নিজস্ব যে অর্থনৈতিক ব্যবস্থাপনা আছে সেটিকেও সুদের অভিশাপ থেকে পবিত্র হওয়া উচিত, এর জন্য তাদের চেষ্টা করা উচিত। যাই হোক, সুদে যে ঋণ নেওয়া হয় তার অভিশাপ ঘরকে বরবাদের কারণ হয়। আহমদি মুসলমান হিসেবে আমাদেরকে অনেক বেশি এটি থেকে বাদ এড়িয়ে চলা উচিত। একবার হযরত মসীহ মওউদের সামনে কেউ বলেছে যে কিছু বাধ্যবাধকতা এমন আছে যে কারণে সুদে ঋণ নিতে হয়, তো আমরা কি করবো, আমাদের কি করা উচিত? তিনি বলেন যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, নির্ভর করে, আল্লাহ তাআলা গায়েব থেকে তার জন্য কোন ব্যবস্থা করেন। পরিতাপের বিষয় যে মানুষ এই রহস্যকে বোঝে না, মুত্তাকির জন্য এমন কোন সময় আল্লাহ আসতে দেন না যখন সে সুদে ঋণ নিতে বাধ্য হয়। স্মরণ রেখো, অন্যান্য পাপের মতো যেমন জেনা, চুরি, সুদ দেয়া নেওয়া, এই ধরনের পাপ কত ক্ষতিকর বিষয়, এটি যে টাকাও গেল, মান সম্মানও গেল, আর ইমান নষ্ট হলো। দৈনন্দিন জীবনে এমন কোন বিষয় নেই যেখানে এত খরচ হবে যে মানুষ সুদে ঋণ করতে বাধ্য হবে, যেমন নিকা বিয়ে, কোন খরচ নেই, উভয় পক্ষের সম্মতি হলে বিয়ে হয়ে যায়, এরপর ওলিমা সুন্নত, এরও যদি সাধ্য না থাকে এটিও মাফ। মানুষ যদি মৃতদেহী হয় তাহলে তার কোনো ক্ষতি নেই। বড় পরিতাপের বিষয় যে মানুষ নিছক কামনা বাসনার জন্য সাময়িক আনন্দের খাতিরে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে, যা তাদের ধ্বংসের কারণ। দেখো সুদের পাপ কত ভয়াবহ, তারা কি জানে না যে চরম সংকটের সময় সুগর খাওয়াকে আল্লাহ তাআলা বৈধ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ফামানে তুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহ গফুরুর রহিম। অর্থাৎ যে ব্যক্তি বিদ্রোহী নয় এবং সীমা লঙ্ঘনকারীও নয় তার জন্য তা কোনো পাপ হবে না, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু সুদ সম্পর্কে কথা বলেননি, অর্থাৎ সমস্যার সময় যায় যেটি কোথাও বলেনি, বরং সুদ সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ আমানতাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইল্লাম তাফালু ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদের লেনদেন থেকে বিরত না হও তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে এটি যুদ্ধের ঘোষণা। মুসলমান যদি এই পরীক্ষায় পরে এটি তাদের নিজেদেরই অপকর্মের ফল। মানুষের নিজের অর্থনীতিকে প্রথমেই সুশৃঙ্খল করা উচিত। মিতব্যয়িতাকে সবসময় যেন সামনে রাখে, যার ফলে তাকে যেন তাকে সুদের ঋণ করতে না হয়। আর এরপর সমস্যা হলো আদালত তার বিরুদ্ধে ডিগ্রি দেয়, কিন্তু আদালতের তো কোনো দোষ নেই, সে নিজেই স্বীকার করলো সুদের ঋণ নিয়েছে। এর অর্থ হলো সে সুদ দিতে সম্মত, সন্তুষ্ট হয়ে সে সুদ দিচ্ছে। তো আমি যেভাবে বলেছি যে আমাদের দেশে একটা বিরাট শ্রেণী অপ্রয়োজনীয় খরচের জন্য ঋণ করে। হযরত মসীহ ইসলাম এই কথাকে চিহ্নিত করেছেন, যেমন নিকাহ বা বিয়ে সম্পর্কে অপ্রয়োজনীয় খরচ হচ্ছে, ওলিমাতে বিয়েতে অপ্রয়োজনীয় খরচ করছে। জামাতের একটা শ্রেণীও পৃথিবীকে দেখানোর জন্য অপ্রয়োজনীয় খরচ করে। জামাতে যে বিয়ের জন্য সাহায্য করা হয়, মোটামুটি ভালো অঙ্ক দেওয়া হয়, সাদামাটা ভাবে একটা বিয়ে খুব সুন্দর ভাবে হতে পারে সেই টাকার উপর। অনেকে এমন ভাবে পিছনে লেগে যায় যে আমাদেরকে নিকাহ এবং ওলিমার জন্য আমাদের এত টাকার প্রয়োজন, যদি সাহায্য করতে না পারেন তাহলে ঋণ দিন। অথচ তারা নিজেরাই জানে যে ঋণ পরিশোধ করার সাধ্য তাদের নেই, যথাসময়ে তারা ঋণ পরিশোধ করতে পারবে না। এরপর বিভিন্ন আবেদন দরখাস্ত আসা আরম্ভ হয়। যদি জামাত টাকা না দেয় তাহলে আমরা এদিক সেদিক থেকে নেব, এরপর ঋণ তারপর ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দরখাস্ত বা আবেদন পত্র আসতে থাকে। এমন ধারা যে বিনা প্রয়োজনে ঋণ নিয়ে তারা বলতে হয় যে শয়তানি চক্রের শিকার হয়, আর এভাবে ঘরের শান্তি নষ্ট হয়। ঋণের পর যে অবস্থা হয় তা হলো মানুষ খিটখিটে হয়ে যায়, স্বামী স্ত্রী এবং বাচ্চাদের সাথে সম্পর্ক নষ্ট হয়, ঘরে মানুষ জুলুম করে। এক সাময়িক আনন্দের জন্য সমস্যার শৃঙ্খলে আবদ্ধ হয়। বিনা সুদে ঋণ নিলেও একই অবস্থা, কিন্তু সুদে ঋণ নেওয়া তো পুরোটাই অভিশাপ। যেভাবে মসীহ ইসলাম বলেছেন, ক্ষুধার চরম ক্ষুধার সময় যখন মানুষ নিরুপায় হয়, ক্ষুধায় মরার উপক্রম হয়, তখন শুকর মাংস খাওয়ার অনুমতি আছে, কিন্তু সুদের আদৌ অনুমতি নেই। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম সুদে ঋণ গ্রহীতাদের কে সেই শ্রেণীতে রেখেছেন যারা আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত। আর সুদে ঋণ দাতা তো অবশ্যই আল্লাহর বিরুদ্ধে দণ্ডায়মান। অনেকেই নিজেদের টাকা, নিজেদের পয়সা নির্দিষ্ট লাভের শর্তে কোন গরিব ব্যক্তিকে দেয়, বলে যে প্রত্যেক মাসে বা ছয় মাস পর বা বছর শেষে আমাকে এত লাভ দিতে হবে। এটিও এক ধরনের সুদ, এটি ব্যবসা নয়, বরং ব্যবসার নামে এটি ধোকা এবং প্রতারণা। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম সুদের যে সংজ্ঞা পেশ করেছেন তা হল, এক ব্যক্তি নিজের স্বার্থে লাভের উদ্দেশ্যে অন্যকে টাকা দেয় এবং লভ্যাংশ সে নির্ধারণ করে, বা অন্যত্র বলেন যে কাউকে টাকা দেয় লাভের শর্তে। তো লাভ নির্ধারণ করা বা লভ্যাংশ নির্ধারণ করা যায়, তো আমাকে অতিরিক্ত দিতে হবে মূলধনের উপর, এটি বছরে এত টাকা দিতে হবে আমাকে লাভ মূলধনের বাইরে, তো এটি এক ধরনের সুদ। তিনি আরো বলেন, এই সংজ্ঞা যেখানেই সত্য প্রমাণিত হবে সেটি সুদ আখ্যায়িত হবে। সুতরাং এই সংজ্ঞার দৃষ্টিকোণ থেকে লাভ বা লভ্যাংশ পূর্ব থেকেই নির্ধারণ করা, নির্ধারণ করে কাউকে টাকা দেয়া বা অঙ্ক দেয়া বা ব্যবসায় লাভের অংশ নির্ধারণ করে বিনিয়োগ করা, এগুলো যে এত টাকা আমাকে বছর শেষে দিতে হবে, এইগুলো সবই সুদ। লাভ বা ক্ষতির সম্ভাবনাকে সামনে রেখে যে বিনিয়োগ আপনি করেন সেটি জায়েজ, সেটি ব্যবসা। এমন মানুষ যারা সুদ এবং ব্যবসাকে একই বিষয় মনে করে কোরআনে কারীম তাদেরকে চরম ভ্রান্তিতে নিপতিত আখ্যায়িত করেছে। এমন লোকের চিত্র অঙ্কন করতে গিয়ে বলে যে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَن جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَن عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ যারা সুদ সুদ খায় তারা সেই সমস্ত লোকদের মতো দাঁড়ায় যাকে শয়তান শয়তান নিজের স্পর্শ দ্বারা উন্মাদ করে তুলেছে। এটির জন্য যে তারা বলে বলে সুদ তো ব্যবসা, অথচ আল্লাহ তাআলা ব্যবসাকে যে বৈধ এবং সুদকে অবৈধ আখ্যা দিয়েছেন। সুতরাং যার কাছে তার পক্ষ থেকে নসিহত আসার পর সে বিরত হয়, তার জন্য পূর্বে যা কিছু হয়ে গেছে তা তারই থাকবে এবং তার বিষয়টি আল্লাহর হাতে ন্যস্ত। আর যে আবার এমন করবে এমন মানুষই আগুনের অধিবাসী, তাতে তারা দীর্ঘকাল বসবাস করবে। তো এই হল সুদ গ্রহীতাদের চিত্র। সুদের আয় তাদের হৃদয় এত শক্ত হয়ে যায় যে অন্যের আবেগ অনুভূতির কোন চেতনাই থাকে না। এক দরিদ্র কৃষক বা কোন শ্রমিক নিজের ফসল নষ্ট হওয়ার কারণে বা ঘরের খরচ বেশি হওয়ার কারণে যদি ঋণ পরিশোধ করতে না পারে, এমন ব্যক্তিকে এমন ব্যক্তি দরিদ্রের কষ্টের আদৌ ভ্রক্ষেপ করে না। সুদ খাওয়ার কারণে তার হৃদয় শক্ত হয়ে যায়, তার একমাত্র চিন্তা হল টাকা এবং টাকা। যদি আদায় করতে না পারে তাহলে সে অঙ্কের উপর সুদ চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকে, গরিব সুদের জাতাকলে পিষ্ট হতে থাকে। কোরআনের যে নির্দেশ মুসলমানদেরকে দেয়া হয়েছে, বলা হয়েছে এই কথার প্রতি বিশেষভাবে দৃষ্টি রেখো যে ইসলাম ভ্রাতৃত্বের মাধ্যমে, ভ্রাতৃত্ব বোধের মাধ্যমে শান্তি এবং নিরাপত্তার প্রসার করতে চায়। ভ্রাতৃত্ব তখন প্রকাশ পায় যখন গরিবের কষ্টের প্রতি মানুষ সচেতন হয়, সংবেদনশীল হয়, তার উপর বিনা কারণে যেন চাপ সৃষ্টি না করা হয়, বরং সহজ শর্তে তার চাহিদা পূরণ করা উচিত। বরং বেশি ভালো হয় যদি এমন মানুষ যাদের পয়সা পড়ে থাকে তারা নিজেদের পয়সাকে রাখার জমা রাখার পরিবর্তে মানুষের সাথে যাদের ব্যবসা বাণিজ্যের যোগ্যতা আছে তাদের সাথে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করা উচিত। কোন কোন মুসলমান দেশে এখন সুদবিহীন ঋণের সুযোগ দিচ্ছে, কোন কোন দেশে সুদবিহীন ঋণের সুযোগ দেওয়া হচ্ছে, বরং এখানেও ইসলামিক ব্যাংকিং এর নামে এটি এর সূচনা মাত্র, কিন্তু সুদ বিহীন ঋণ এখানে পরিচিত বাজারে পরিচিত হচ্ছে। আমাদের আহমদ সালাম ডক্টর আব্দুল সালাম সাহেবের ছেলে, তিনি সুদবিহীন ব্যাংকিং এর জন্য অনেক কাজ করেছেন। তো এমন আহমদি পাশ্চাত্যেও যাদের ভিতরে এই যোগ্যতা আছে, যারা ব্যাংকের শর্ত সাপেক্ষে তারা ব্যবসাও করতে জানে বা তাদের এমন আহমদীদের ব্যবসা বাড়ানো উচিত, এমন ব্যবসা এভাবে যেখানে সুদ মুক্ত ব্যবসা করবে সেখানে খোদা তালার পক্ষ থেকে বরকত এবং কল্যাণের ভাগী হবে, নিজের জীবনের মানও তাদের উন্নত হবে, আল্লাহর পথে খরচের সামর্থ্য তাদের বাড়বে। যদি এমন ব্যবসা হয় যেখানে কর্মচারী রাখার সুযোগ থাকে, সেখানে কর্মচারী রেখে কিছু বেকার লোকদের জন্য জীবিকারও তারা বিধান করতে পারবে, ব্যবস্থা করতে পারবে। এখানে এখন এদিকে অনেক দৃষ্টি যাচ্ছে, তাই আহমদীদেরকেও এইদিকে চেষ্টা করা হচ্ছে। ইউরোপের অন্যত্র হয়তো আছে থাকবে, যাই হোক সংশ্লিষ্ট জামাত গুলোকে স্বদেশে তথ্য একত্রিত করে জামাতের সদস্যদের সেই তথ্য সরবরাহ করা হচ্ছে, যেন নিজেদের ভাইদের জীবনের মানকে তারা উন্নতকারী হতে পারে। কোন কোন ঘরে অর্থনৈতিক অসচ্ছলতার কারণে যে ব্যাকুলতা রয়েছে সেটিকে দূর করতে তারা সক্ষম। আমার গত খোদবার পর অনেকেই আমাকে চিঠি লিখেছেন সুদের ভয়ে, যে আমরা সুদে ঘর ক্রয় করেছি এটি জায়েজ কিনা, বা অমুক বস্তু সুদে ক্রয় করেছে জায়েজ কিনা। তো আল্লাহ তাআলা তো সুদকে অবৈধ আখ্যা দিয়েছেন, কোরআনে লেখা আছে স্পষ্ট। আর এটি বলেছেন যে নসিহত যখন তোমাদের কানে পৌঁছে তার উপর আমল করো। এক আহমদী যে সব যে কোরআন পড়ে সে তো জানে এটি, কিন্তু এখানে অনেকে প্রশ্ন উঠায় ঘরের ব্যাপারে, মর্গেজের ব্যাপারে। হযরত মুসলিম আসলাম বলেছেন যে কিছু অর্থনৈতিক নিজাম এমন যাতে এমন পরিস্থিতির উদ্ভব হয় যে নতুন ব্যাখ্যার প্রয়োজন হয়। তো এ দৃষ্টিকোণ থেকে প্রায় ক্ষেত্রে জামাত এ কথার অনুমতি দেয়। পূর্বের খলিফারা ওই অনুমতি দিয়েছেন যে মর্গেজে ঘর ক্রয় করতে পারে, মানুষ ক্রয় করা যায়। আমি মনে করি এই ব্যাপারে ঘর ভাড়ার সমান অঙ্ক যদি হয়ে থাকে মর্গেজের টাকা, তাহলে কোনো অসুবিধা নেই। কিছুদিন পর ঘরের দাম বাড়ে, যারা মানুষ অনেক সময় চিন্তিত হয়ে ঘর বিক্রি করে অন্যত্র ঘর কিনে এবং ব্যাংকের টাকা পরিশোধ করে দেয়। কিন্তু এখানে এর সাথে কথা স্মরণ রাখতে হবে যে বাসস্থানের জন্য অনুমতি আছে, কিন্তু ব্যবসার জন্য মর্গেজ এর অনুমতি নেই। তাই সে কারণে যারা ওসিয়ত করে তাদের ওসিয়তে মর্গেজের ঘরও অন্তর্ভুক্ত করা হয়। যাই হোক, যারা এই ব্যাপারে গবেষণা করতে চান, কোন এর সাথে সম্পর্কযুক্ত বিষয় যদি তাদের সামনে আসে আমাকে জানাতে পারেন, যেন এ বিষয়ে যদি নতুন তথ্য সামনে আসে তা বিশ্লেষণ করা যায়। ইসলাম যেভাবে আমি বলেছি ভ্রাতৃত্বপূর্ণ সমাজ প্রতিষ্ঠা এবং সকল ঝগড়া মুক্ত বিবাদ মুক্ত সমাজ প্রতিষ্ঠা শান্তি এবং পরিচ্ছন্নতার ভিত্তিক সমাজের উপর জোর দেয়। আমরা দেখেছি যে সুদকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে সুদের কারণে অনেক ঝগড়ার জন্ম হয়। আরো বলেন তোমরা যখন কাউকে ঋণ দাও, যদি কাউকে ঋণ দাও এবং তার অবস্থা যদি ভালো না হয় তার সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত তাকে তুমি ছাড় দাও। আল্লাহ তাআলা বলেন যে ওয়াইন কানা যু উসরাতান ফানাযিরাতুন ইলা মাইসারা ওয়ান তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। যদি কেউ অসচ্ছল হয় স্বাচ্ছন্দ্য আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া উচিত। যদি খায়রাত সাদকা করো, সাদকা হিসাবে ছেড়ে দাও, তোমাদের জন্য অনেক ভালো যদি তোমরা জ্ঞান রাখতে। সুতরাং সুদের তো প্রশ্ন নেই, অতিরিক্ত কিছু চাওয়ার তো প্রশ্নই নেই। যে ঋণ দাও তোমরা, ঋণ যিনি নেন তার অর্থনৈতিক অবস্থাকে দৃষ্টিগোচর রেখে এবং পরস্পরের অবস্থার উপর দৃষ্টি রাখা এটি ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে। আল্লাহ তাআলা বলেন যে অসচ্ছলতার ব্যাপারে সংবেদনশীল হও, দাতার যদি সচ্ছলতা থাকে, ঋণগ্রহীতাকে ঋণ যদি ক্ষমা করতে পারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা উচিত, তোমার এই কাজ খোদার নৈকট্যের কারণ হবে। এখানে কথা প্রসঙ্গে এটিও বলতে চাই, আমি ইতিপূর্বে আহমদি উকিলদেরকে বলেছিলাম, অ্যাসাইলাম প্রার্থী অনেকেই এখানে আসে, আহমদি উকিল যে ফিস নেন সেই ফিস আপনারা এতটা নেবেন না যে বেচারা ঋণী হয়ে যায়, বা এই শর্তে নিতে পারেন যে কেস যদি তোমার পাশ হয়, এরপর তুমি কাজ করে আমাকে এত ফিস দিও। কিন্তু কারো সমস্যাকে অবৈধভাবে ব্যবহার করা ইসলাম কিন্তু এর অনুমতি দেয় না। আদৌ সবসময় স্মরণ রাখবেন যে যদি আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহ থেকে অংশ পেতে হয়, তাহলে নিজেদের ঋণী ভাইদের প্রতি দয়া প্রদর্শন করো, তাদের উপকার করো, তাদের প্রতি সদয় হও। আর এই তাদের এই উপকার করা এটি খোদার ফজলকে আকর্ষণের কারণ হবে তোমাদের জন্য, এক মুসলমান এবং এক আহমদিকে বিশেষভাবে এদিকে বিশেষ দৃষ্টি রাখা উচিত। যদি আল্লাহ তাআলা অর্থনৈতিক দিক থেকে তোমাকে কারো উপর প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে আল্লাহর এই নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ অর্থনৈতিকভাবে দুর্বল ভাইদের সাহায্য করা উচিত। যদি কঠোর হও মানুষের সাথে, তাহলে স্মরণ রেখো যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি শক্তিশালী, তিনি তোমার সাথে কঠোর হতে পারেন। সুতরাং আল্লাহর ভয় এবং তার তাকওয়া একান্ত গুরুত্বপূর্ণ বিষয়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক মুসলমান যে কোনো শিক্ষার উপর আমল করে না, আর একজন অমুসলমান যে কোনো নেকির উপর আমল করে না, তারা উভয় সমান। তাদের তুলনা করতে গিয়ে তিনি দৃষ্টান্ত দেন যে একজন অমুসলিম সে ত্যাজ্য পুত্রের মতো, সে যেহেতু অবাধ্য আর পিতার কথা মানে না, পিতা তার সাথে সম্পর্ক ছিন্ন করেন, সে যাই করুক তার পিতার তার সাথে কোনো সম্পর্ক থাকে না, কিন্তু এক মুসলমানের দৃষ্টান্ত এমন ছেলে বা সন্তানের মতো যে পরিবারের সদস্য, যদি সে কোনো কাজ করে, অপকর্ম করে, সে শাস্তিও পায়। যদি ভুল কাজ করে তো এমন মুসলমান আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীতেও শাস্তি পেতে পারে আর পরকালেও শাস্তি পেতে পারে, বা উভয় ক্ষেত্রে যেভাবে আল্লাহ তাআলা চান তাকে শাস্তি দিতে পারেন। সুতরাং যদি আল্লাহ তাআলা কাউকে ছাড় দিয়ে থাকেন, অবাধ্যতা সত্ত্বেও যদি কাউকে পাকড়াও না করেন, ধৃত না করেন, এটা এই জন্য যে সে যেন সংশোধন করে, যেন সংশোধনের মাধ্যমে সে শাস্তিকে এড়াতে পারে। এই সম্পর্কে যে নির্দেশ রয়েছে যে ভাইদের প্রয়োজনের প্রতি সহানুভূতিশীল দৃষ্টি রাখো, ভাইদেরকে কষ্টের মুখে ঠেলে না দিয়ে তাদের জন্য স্বাচ্ছন্দ্য সৃষ্টি করো, তাদের জন্য সুযোগ সৃষ্টি করো, যেন এই শান্তি এবং এই সালামতির প্রসারের মাধ্যমে গরিবের দোয়া পেতে পারো, আল্লাহর ভালোবাসা অর্জনকারী হও। আর যে ঋণী ব্যক্তি তাকেও স্মরণ রাখতে হবে, এটি নয় যে ঋণ নিয়েছে বা মৌখিকভাবে বলে দিল যে আমি অসচ্ছল, এটি এটি যথেষ্ট নয়। তার স্মরণ রাখা উচিত যে যে সময় নির্ধারণ করেছে ঋণ ফেরত দেওয়ার, সেই যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার রক্ষা করা আবশ্যক। বাহানা না অজুহাত পেশ না করে যেভাবে সম্ভব ঋণ পরিশোধ করা উচিত। যদি সাধ্য না থাকে তাহলে সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে পুরো পরিস্থিতি সম্পর্কে ঋণদাতাকে জানানো উচিত, তার কাছ থেকে সময় নেওয়া উচিত। এই বিষয়গুলোই উভয়কে, ঋণদাতা এবং গ্রহীতা উভয়কে শান্তিপূর্ণ পরিবেশ দেবে এবং ভালোবাসা বাড়বে। যদি পরস্পরকে প্রতারিত করার চেষ্টা করেন, ধোকা দেওয়ার চেষ্টা করেন, তাহলে এই কথা মনে করবেন না যে আমি গরিব তাই আল্লাহ তাআলা আমাকে ছাড় দেবেন। বিশেষ করে যে ঋণ নেয় তার স্মরণ রাখা উচিত, সত্যকে যে গোপন করে সে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী সে খোদার প্রতিদ্বন্দ্বিতায় দণ্ডায়মান হয়, যেটিকে আল্লাহ তাআলা প্রচন্ড ঘৃণা করেন। যদি ঋণদাতা মনে করে যে যদি আমি ঋণ গ্রহীতার জায়গায় হতাম, আর আমার অবস্থা যদি অসচ্ছল হতো, আমি কি নমনীয়তার প্রত্যাশা রাখতাম না? আমি কি ছাড়ের বা ঢিলের প্রত্যাশা আশা করতাম না? এভাবে যদি সে ঋণ গ্রহীতার সাথে ব্যবহার করে, একইভাবে ঋণ গ্রহীতা যদি কথা মনে করে যদি আমি আমি যদি ঋণদাতা হতাম, আমি প্রতারক ঋণ গ্রহীতাকে ক্ষমা করতাম, তো উভয় পক্ষের এ ধরনের চিন্তা এবং ভাবনা ইতিবাচক ফলাফল সৃষ্টি করবে, আর সেদিকে নিয়ে যাবে, যেখানে যেদিকে যাওয়ার ফলে সম্পর্ক দৃঢ়তর হয়। আর এভাবে এরা এই হাদিসের উপর আমল করবে যে সত্যিকারের মুসলমান আখ্যায়িত হওয়ার জন্য যা আবশ্যক তা হল নিজের জন্য যা পছন্দ করো, ভাইয়ের জন্য তা পছন্দ করো। তো এটি এমন একটি নির্দেশ যার উপর আমলকারী অনুসরণকারী শান্তি ভালোবাসা এবং প্রেম প্রীতির প্রসার ছাড়া অন্য কোনো কিছু করে না। সুদ সম্পর্কে আরো একটি কথা রয়েছে যা হয়তো পূর্বেই আসা উচিত ছিল। যাই হোক, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে যারা ঈমান এনেছো, তোমরা চক্রবৃদ্ধি সুদ খাবে না, আল্লাহ তাকওয়া অবলম্বন করো যেন তোমরা সফলতা লাভ করতে পারো। অনেকে এ সম্পর্কে বলে যে সুদ নিষিদ্ধ নয়, কিন্তু চক্রবৃদ্ধি সুদ নিষিদ্ধ। আমরা যেভাবে বলেছি স্পষ্ট কোরআনের নির্দেশ এবং শিক্ষার পর এই তাফসীর এবং এই ব্যাখ্যা স্পষ্টতই ভুল, আর এই আয়াত পূর্বের আয়াতের বিরোধী জন্য। এই সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের নির্দেশ পড়ে শোনাচ্ছি। কেউ স্যার সৈয়দ আহমদ সাহেবের বরাতে তার সামনে বিষয় পেশ করেছে, তখন মুসলমান বলেন যে এটি ভুল, চক্রবৃদ্ধি সুদ জায়েজ, আর শুধু চক্রবৃদ্ধি সুদ নিষিদ্ধ আর শুধু সুদ বৈধ এমন নয়। শরীয়ত মোটেই এমন কথা বলেনি, এটি এমন একটি বাক্য। যেমন বলা হয় যে পাপের পর পাপ করতে যেও না, এর অর্থ এই নয় যে শুধু পাপ করো বা একবার পাপ করার অনুমতি আছে, পাপের পর পাপের অনুমতি নেই, এর অর্থ এমন নয়। তারপর আমরা দেখি যে ব্যবসা বাণিজ্যে যে সমস্ত কথা প্রতি সজাগ দৃষ্টি রাখা উচিত, যেন ঝগড়া ফাসাদ বিশৃঙ্খলা মনোমালিন্য যেন না হয়, বা লেনদেনের ক্ষেত্রে কেমন ব্যবহার হওয়া উচিত কোরআনকে শিক্ষা দেওয়ার বিষয়ে। কোরআন আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ন্তুম বিদায়নিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু ওয়ালিয়াক্তুব বাইনাকুম কাতিবুন বিলআদল ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুব কামা আল্লামাহুল্লাহু ফালিয়াক্তুব وَلْيَمْلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا فَإِنْ كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لَا يَسْتَطِيعُ أَنْ يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ وَاسْتَشْهِدُوا شَهِيدَيْنِ مِنْ رِجَالِكُمْ فَإِنْ لَمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّنْ تَرْضَوْنَ من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلك مقصد عند الله وأقوم للشهادة وأدنى أن ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم অর্থাৎ হে যারা ঈমান এনেছ, যখন তোমরা নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণে লেনদেন করো, তখন তোমরা তা লিখে নাও এবং তোমাদের মধ্যে কোন লেখক যেন ন্যায়সঙ্গত ভাবে লিখে দেয় এবং লেখক যেন লিখতে অস্বীকার না করে, কারণ আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। আর সে যেন লেখায় যার উপর দায়িত্ব এবং সে যেন লেখায় এবং তার প্রভু আল্লাহ তাকে অবলম্বন করে এবং ওর মধ্যে যেন সে কোনো কিছু কম না করে। কিন্তু ঋণ গ্রহণকারী যদি নির্বোধ অথবা দুর্বল হয় অথবা স্বয়ং লেখাতে অসমর্থ, তাহলে তার অভিভাবক যেন ন্যায়সঙ্গত ভাবে লেখায় এবং তোমাদের পুরুষদের মধ্য থেকে দুজন সাক্ষী রাখো। কিন্তু যদি দুজন পুরুষ না জোটে, তাহলে উপস্থিত দর্শকদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ করো একজন পুরুষ এবং দুজন স্ত্রী লোক থাকবে। এই জন্য এটি এই জন্য যে দুজন স্ত্রী লোকের মধ্যে যদি একজন ভুলে যায়, তাহলে অপরজন স্মরণ করাবে এবং যখন সাক্ষীগণকে ডাকা হয় তখন তারা যেন অস্বীকার না করে এবং লেনদেন ছোট হোক বা বড় হোক, তোমরা তাকে মেয়াদ লিখতে অবহেলা করো না। তোমাদের এই কাজ আল্লাহর দৃষ্টিতে সর্বাধিক ন্যায়সঙ্গত এবং প্রমাণের জন্য সর্বাধিক দৃঢ় এবং সমধিক নিকটবর্তী পন্থা, যাতে তোমরা সন্দেহ না করো। কিন্তু যদি নগদ কারবার হয়, লেখা আবশ্যক, হ্যাঁ, যদি নগদ কারবার হয় তাহলে তোমরা পরস্পর বিনিময় করো। এরূপ ক্ষেত্রে কোনো লেখাপড়া না করলে তোমাদের উপর পাপ বর্তাবে না এবং যখন তোমরা পরস্পরের মধ্যে বেচা কেনা করো তখন সাক্ষী রাখিও। লেখক ও সাক্ষীকে কাউকে যেন ক্ষতি কষ্ট দেয়া না হয়। যদি তোমরা এরূপ করো তাহলে এটি তোমাদের অবাধ্যতা বলে গণ্য হবে এবং তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। বস্তুত আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞানী। একান্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ এটি। সমাজে লেনদেনের কারণে লেনদেন ভিত্তিক ঝগড়া ফসাদ দূর করা গুরুত্বপূর্ণ শিক্ষা। ইসলাম ধর্ম যে আল্লাহর পক্ষ থেকে কামেল এবং সম্পূর্ণ ধর্ম, তার এটি প্রমাণ। অন্যান্য প্রমাণের পাশাপাশি এই প্রমাণও রয়েছে। নির্দেশ হল পারস্পরিক লেনদেনের বিষয়টি তোমরা লিখিত করবে। এই নির্দেশ তখন আসলে যখন লেখার যে রীতি সেটি অতি প্রারম্ভিক অবস্থায় ছিল, আরবদের এদিকে মনোযোগ অনেক কম ছিল। আজকে উন্নত বিশ্ব গর্ব করে যে আমরা একান্ত অঙ্গীকারকে লিপিবদ্ধ করার বড় উন্নত পন্থা আবিষ্কার করেছে, কিন্তু এরপরও বড় বড় প্রতারণার ঘটনা ঘটে। কিন্তু একটি আয়তে দুইবার এটি বলা হয়েছে যে আল্লাহ তাকে অবলম্বন করো। এটি বলে মোমেনের দৃষ্টি এদিকে আকর্ষণ করা হয়েছে যে এগুলো তোমাদের এই ইহ জাগতিক বিষয়াদি তখনই সঠিক খাতে প্রবাহিত হতে পারে যদি আল্লাহর তাকওয়া থাকে, এছাড়া আল্লাহর সত্তার বরাতে কথা বলা হয়েছে, আল্লাহর দোহাই দিয়ে কথা বলা হয়েছে। এর জন্য যে মোমেন এক মুসলমান মোমেন তার প্রতিটি কাজ খোদা তালার সন্তুষ্টির খাতিরে হয়ে থাকে এবং হওয়া উচিত, আর যে কাজ এই চিন্তা এবং চেতনা নিয়ে হয় করা হয় যে আল্লাহর খাতিরে করব, সেই কাজে ধোকার কোন উপকরণ থাকতে পারে না। আল্লাহ তাআলা নির্দেশ এই জন্য দিয়েছেন যে লেনদেন করার সময় অনেক সময় মানুষ এটি চিন্তাই করে না, নিকটাত্মীয় হয়ে থাকে, লেনদেন হয়ে যায়, একে অন্যকে বিশ্বাস করে, কিন্তু কিছুদিন পরে বিশ্বাসেই পরে বিশ্বাসঘাতকতায় রূপ নেয়, সেই ভালোবাসা ঘৃণায় রূপান্তরিত হয়, আর এরপর অনেক সময় মামলাবাজি পর্যন্ত বিষয় গড়ায়। তো আল্লাহ তাআলা এই সম্পর্ককে সবসময় ভালোবাসার ভিত্তিক ভালোবাসার উপর প্রতিষ্ঠিত রাখার জন্য বলেন যে ব্যবসায়িক শর্ত, লেনদেনের শর্ত, কারোবারের শর্তকে সবসময় লিখে ফেলবে। প্রথম কথা হলো ঋণের যে মেয়াদ আছে সেটিকে নির্ধারণ করো, যেন গ্রহীতার এই চেতনা জাগ্রত থাকে যে আমাকে এই নির্দিষ্ট সময়ের ভিতরে ফেরত দিতে হবে। দাতাও বারবার যাকে ঋণ দেওয়া হয়েছে তাকে যেন বিরক্ত না করো, অনেক সময় এত বিরক্ত করে যে ঋণ গ্রহীতা মনে করে যে ঋণ নিয়ে বোঝার তলায় রয়েছে, অপরদিকে আমার খোটার পর খোটা তাকে দেখতে হয় শুনতে হয়। তো আল্লাহ তাআলা বলেন যে লিখে ফেলবে, লিপিবদ্ধ করবে, আর মেয়াদ নির্দিষ্ট নির্ধারণ করতে হবে। এর একটি উপকারিতা হলো গ্রহীতা গ্রহণের সময় তার ভিতর এই সচেতনতা সৃষ্টি হবে যে আমি তো নিচ্ছি কিন্তু এই মেয়াদের ভিতরে ফেরত দিতে পারবো কিনা। আল্লাহ তাআলা বারবার তাকওয়ার শর্ত রেখেছেন, এই শর্তে আমি পুরো পাস করবো কিনা। তাই এটি চিন্তা করলে ঋণ গ্রহীতা নিজের সাধ্য সামর্থ্য দেখেই পদক্ষেপ নেবে, আর এর মাধ্যমে সে সমস্ত লোকদের দলিল রদ হয় যারা বলে যে সুদ নির্ধারণ করার একটি কারণ হলো সুদের ভয়ে মানুষ সত্তর ঋণ গ্রহীতা তাড়াতাড়ি ঋণ পরিশোধ করবে বা পরিশোধের চেষ্টা করবে। সুদের ভয় ততটা থাকে না যতটা মোমেন আল্লাহ তাআলাকে ভয় করে এবং আল্লাহর ভয় হওয়া উচিত। অগণিত মানুষ আছে আমি অনেকে জানি যারা ঋণ নেয় সুদের ঋণ নেয় কিন্তু সারা জীবন তা পরিশোধ করে না, ঋণের পর ঋণ নিতে থাকে, এরপর ঝগড়া ফাসাদ, আর এই ঋণ তাদের পরবর্তী প্রজন্ম পরিশোধ করতে পারে না। সরকারি কোন বিভাগ থেকে যদি ঋণ নেওয়া হয় বাঁচার কিছু চেষ্টা করে যদি বাঁচতে না পারে তখন যেভাবে আমি পূর্বের খুতবায় বলেছি এমন ঋণ গ্রহীতার ছোটখাটো যদি কোনো সম্পত্তি থাকে তার নিলামি হয়ে যায়, সম্পত্তি হাত থেকে হারিয়ে যায়। তো এখানে প্রথমে আল্লাহ তাআলা বলেন যে যদি তাকওয়া থাকে প্রথমে একটু চিন্তা করো আদায় করতে পারবে কিনা, কেননা আল্লাহ তাআলা প্রতিশ্রুতি রক্ষার জোরালো নসিহত করেন। এরপর বলা হয়েছে কোন তৃতীয় ব্যক্তি যে ইনসাফ রাখে সে যেন তোমাদের এই অঙ্গীকার নামা লেখে, যেন কোন পক্ষের সাথে অন্যায় না হয়। এরপর সম্পর্ক দৃঢ় রাখার ব্যাপারে বলা হয়েছে অনেক সময় দাতা বলতে পারে, গ্রহীতা বলতে পারে যে করজ দাদা আল্লাহ জানে কি শর্ত রেখেছে, তাই আল্লাহ তাআলা এই অধিকার ঋণ গ্রহীতাকে দিয়েছেন যে যে কোন প্রকারের ভুল বোঝাবুঝি দূর করার জন্য তুমি এই অঙ্গীকারনামার শর্তগুলো লেখো, যেন এর পরবর্তীতে কোনো ঝগড়া না হয়। এই নির্দেশের পর আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাকওয়া অবলম্বন করো, স্মরণ রেখো যে তুমি একজন মুসলমান, আর মুসলমান সবসময় অঙ্গীকার প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকে। এই কথা ভেবে অঙ্গীকার নামা লেখাবে না যে এখন নেই, পরে দেখা যাবে ফেরত দেবো কিনা, এমন যেন না হয়। বরং সবসময় স্মরণ রেখো যে আল্লাহ তাআলার কাছে যেতে হবে ফিরে। এমন কোন কাজ করবে না যার মাধ্যমে সমাজের শান্তি বিঘ্নিত হতে পারে। যদি মনে করো যে ঋণ পরিশোধের সামর্থ্য নেই আর তোমার সম্ভাব্য আয় এবং ধন সম্পত্তি ও সেটি পরিশোধের জন্য যদি যথেষ্ট না হয়, তাহলে চুক্তি করো না, ঋণ নেবে না। তো ঋণ গ্রহীতাকে বাধ্য করার জন্য বলা হয়েছে সবকিছু ভেবে চিনতে তারপর ঋণ নাও। আর এই শর্ত নির্ধারিত হবে সে যাতে কোন প্রকারের কম বেশি করার চেষ্টা করবে না। প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার তাকওয়া যেন দৃষ্টিগোচর থাকে, কেননা আল্লাহ তাআলাকে ধোকা দেওয়া সম্ভব নয়। তারপর কোরআন করিম সমাজের কোন শ্রেণীর প্রয়োজনকে উপেক্ষা করেনি। আল্লাহ তাআলা বলেন যে অনেক সময় নির্বোধ কম জ্ঞানী কম বুদ্ধির মানুষও থাকতে পারে। এক পবিত্র সমাজের জন্য দায়িত্ব, সমাজের দায়িত্ব অবস্থা যদি এমন হয় তাহলে কোন বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি এমন নির্বোধ বোকাদের বা বুদ্ধিসম্পন্ন লোকদের যেন প্রতিনিধিত্ব করে তাদের জন্য যেন অঙ্গীকার নামা লিখে দেন। অথবা হতে পারে বোকা ব্যক্তি কম জ্ঞানী ব্যক্তি লেখানোর সময় এমন কিছু শর্ত তার লেখানো থেকে বাদ পড়ে যাবে যা তার অধিকারের নিশ্চয়তার জন্য আবশ্যক। তাই ওলির অভিভাবকের জন্য আবশ্যক দেশীয় সমস্ত আইনের সকল দিক সামনে রেখে যেন সে তার প্রতিনিধিত্ব করে। তারপর বলেন আল্লাহ তাআলা যে এরপর চুক্তি যখন হয়ে যায় সাক্ষী নিযুক্ত করো। প্রথমে দুই পুরুষকে সাক্ষী রাখার কথা বলা হয়েছে, তারপর দুই পুরুষ যদি না থাকে একজন পুরুষ এবং দুই নারীর কথা বলা হয়েছে যে ব্যাপারে উভয় পক্ষের মতৈক্য থাকে। দুজন মহিলা রাখার কারণ হলো অধিকাংশ ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বা অঙ্কের হিসাবের ক্ষেত্রে মহিলাদের আগ্রহ কমই থাকে। বরং এখানে একবার প্রশ্ন উঠেছিল, আমি এখানেও বিষয়টা খতিয়ে দেখেছি যে তথ্য সামনে এসেছে সেটা অনুসারে এখানেও সরাসরি ব্যবসা বাণিজ্যে বা ফাইন্যান্সে বা অ্যাকাউন্টসে বা হিসাবে মহিলাদের সংখ্যা পুরুষের তুলনায় অনেক কম, আগ্রহ কম তাদের। তারপর ইসলাম যেহেতু একটি বিশ্ব ধর্ম, কোন কোন দেশে এই মহিলাদের হিসাবের ক্ষেত্রে আগ্রহ তো অনেকেই কম, অনেক কম। আমাদের পাকিস্তানে এমন ঝামেলাতে মহিলাদের অধিকাংশের কোনো আগ্রহ নেই, তারা ওই ঝগড়ায় লিপ্ত হয় না। তো দুজনের সাক্ষের যে কথা বলা হয়েছে, দুই সাক্ষী সাক্ষী হিসেবে দুজন মহিলার কথা বলা হয়েছে, প্রয়োজনে এটি সাক্ষ্যকে দৃঢ় করে। দুই পুরুষের পুরুষ রাখার উদ্দেশ্য এটি যে একজন আরেকজনের সাক্ষ্যকে সত্যায়ন করবে। এরপর অঙ্গীকারে যদি কোন তিক্ততা দেখা দেয় তাহলে শর্ত হলো সাক্ষীকে যদি আদালতে বা কোন স্থানে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয় তারা যেন অস্বীকার না করে, সানন্দে যেন সেখানে উপস্থিত হয়। আর বাস্তব অবস্থা অনুসারে যেন পুরো বিবরণ বিবৃতি দেয় যেন সমাজের শান্তি বিঘ্নিত না হয়। তারপর বলা হয়েছে যদি যদি লেনদেন নগদ হয় সরাসরি হয় তাহলে লেখার দরকার নেই, কিন্তু এতেও অনেক ঝগড়ার সুযোগ তালাশ করে, সন্ধান করে। তাই সবসময় যে গ্রহণ করে তাকে দেখে শুনে গ্রহীতাকে নেওয়া উচিত যেন কোন প্রকারের ঝগড়া পরে না হয়। তারপর বলা হয়েছে যে ব্যবসার কারণে যদি দীর্ঘ মেয়াদী চুক্তি হয় সেভাবে সাক্ষী নিযুক্ত করতে হবে যেভাবে পূর্বে বলা হয়েছে। কিন্তু এখানেও আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং দাতা গ্রহীতা উভয়ই সবসময় যেন এটি সামনে রাখে যে আল্লাহ তাআলা সত্যি আমাদেরকে প্রতিটি মুহূর্ত দেখছে। এছাড়া কোরআনের বিভিন্ন স্থানে কর্জ এবং লেনদেনের কথা রয়েছে, যার উপর আমল করে ভালোবাসা শান্তির বিস্তার সম্ভব, শান্তি প্রতিষ্ঠা সম্ভব সমাজে। আরো একটি নির্দেশ আমি এখানে বর্ণনা করতে চাই, যা আজকে ভাইকে ভাই থেকে দূরে ঠেলে দিয়েছে। কয়েক বছর পূর্বে যাদের ভিতর আদর্শ ভালোবাসা ছিল, এখন হিংসা বিদ্বেষ এর কারণে একজন হিংসা বিদ্বেষের কারণে অন্যের প্রতি অন্ধ হয়ে গেছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওলা তাকুলা মুআলাকুম বাইনাকুম বিল বাতিলে ফাতুদলু বিহা আলাল হুকাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম ওয়া আনতুম তাআলামুন। নিজেদের ধন সম্পদ নিজেদের ভিতরে মিথ্যা প্রতারণার মাধ্যমে খাবে না, আর শাসকের সামনে পেশ করে মানুষের সম্পদ অর্থাৎ জাতিগত সম্পদে কিছু হরণের চেষ্টা করবে না, পরস্পরের ধন সম্পদ খাবে না, অন্যের সম্পদ হরণ করার জন্য হরণ করতে যাবে না, জাতিগত সম্পত্তি খাবে না বা ঋণ দিয়ে অন্যায় সিদ্ধান্ত করাবে না, নিজের পক্ষে অন্যায় রায় নেবে না, পরস্পরের সম্পদের উপর বা পরস্পরের সম্পত্তির উপর লোভাতুর দৃষ্টি রাখা থেকে বাঁচা উচিত। কারো সম্পত্তি সম্পর্কে আদালত যদি কারো পক্ষে রায়ও দেয়, কিন্তু মানুষকে নিজের ভিতরকার অবস্থা দেখা উচিত যে আসলে এটি আমার অধিকার কিনা। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর এই নির্দেশকে সবসময় সামনে রাখা উচিত, যেভাবে আগুন ভক্ষণ করছো, আগুনের তুমি কয়লা ভক্ষণ করছো, তো এর ফলে এখানে দুটো ঘরে ঘৃণা লালিত পালিত হয়, সেখানে সমাজে ফিতনা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অবৈধ সম্পদ ভক্ষণের কারণে নিজের ঘরের শান্তি মানুষ পদদলিত করে, শান্তিকে পদদলিত করে। সুতরাং এই কথাকে এই কথা উপর কঠোরভাবে প্রতিষ্ঠিত হওয়া উচিত, সবসময় চেষ্টা করা উচিত যে কোনোভাবে নিজেকে যেন শান্তি এবং নিরাপত্তা থেকে আমরা বঞ্চিত না রাখি। আল্লাহ তাআলা সব আহমদিকে এই সমস্ত বিপদাবদ থেকে রক্ষা করেন এবং তার সন্তুষ্টির পথে পরিচালিত।
আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনু ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تفلحون اذكروا الله يذكركم.